বাংলা অনুষ্ঠান
ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা এবং ভারতে রাত ৩:৩০। আমি সঞ্জানা ফিরোজ, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম জনসভা থেকেই গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক দেওয়া হয়েছে।
রয়েছে কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই এর কলহরত দুই অধিকর্তাকে নাটকীয়ভাবে সরিয়ে দেওয়া হয়েছে।
এছাড়াও রয়েছে আমাদের বুধবারের নিয়মিত কলেন শো হ্যালো ওয়াশিংটন, আজকের আলোচ্য বিষয় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়িব এরদোয়ান আজ বুধবার প্রস্তাব ব্যক্ত করে বলেছেন, সৌদি সাংবাদিক জামাল খাশোগজির হত্যার জন্য যারাই দায়ী, বিচারের হাত থেকে রেহাই তারা পাবে না। আঙ্কারায় কথা প্রসঙ্গে এরদোয়ান বলেন যে তুরস্ক এ খুনের ঘটনা ধামা চাপা দিতে দেবে না এবং যা কিছুরই সন্ধান মিলবে সাক্ষ্যরূপে আলামত হিসেবে তার প্রচারে স্বচ্ছতা অনুসরণ করা হবে। গতকাল মঙ্গলবার সংসদে খাশোগজি হত্যার সবিস্তার বিবরণ দেবার পর এরদোয়ান এসব মন্তব্য করেছেন। আজকে গতকালকের ভাষণে খাশোগজির দোসরা অক্টোবরের হত্যাকাণ্ডকে তিনি পূর্ব পরিকল্পিত খুন বলে অভিহিত করেন। এরদোয়ান বলেন, আলামত প্রমাণ যাই মিলেছে তাতে বোঝাই যায় তাঁকে খুন করা হয় নৃশংসভাবে। আর এরকম নৃশংসতাকে ধামা চাপা দেওয়া মানুষের বিবেকের ওপর আঘাত হানার সামিল বলে মন্তব্য করেন তিনি। তুর্কি নেতা বলেন, এহেন একটি ঘটনার জন্য গুটিকয়েক নিরাপত্তা গোয়েন্দা কর্মীর ঘাড়ে দোষ চাপানো কীভাবে বরদাস্ত করা যায়, আন্তর্জাতিক সমাজই তা মানবে কেন। এরদোয়ান বলেন, খাশোগজির হত্যার হুকুম জারি যেখান থেকেই করা হয়ে থাকুক না কেন, জবাবদিহি তার হতেই হবে। বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে যে ১৮ জনকে সৌদি আরবে আটক করা হয়েছে, ইস্তাম্বুলে তাদের বিচার করতে হবে। পরে মঙ্গলবারই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, কিছু সংখ্যক হলেও সৌদি কয়েকজন সরকারি কর্মচারী শনাক্ত হয়েছেন এবং যুক্তরাষ্ট্র তাদের ভিসা খারিজ করে দিচ্ছে। জনৈক সাংবাদিকের এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন, বেশ জোরালোভাবেই, এতে কোনোই সংশ্লিষ্টতা তাঁর ছিল না, নিম্নস্তরে সংঘটিত বিষয় এটি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসের পদস্থ এক কর্তা ব্যক্তি তাঁর সঙ্গে দেখা করতে গেলে তাঁর সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন তাঁর সঙ্গে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে চুক্তি লঙ্ঘিত হয়েছে এই অভিযোগের ভিত্তিতে ঐতিহাসিক পারমাণবিক চুক্তি ছেড়ে বেরিয়ে আসার অভিপ্রায় পুনর্ব্যক্ত করেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শক জন বল্টন কথা বলেছেন রুশ নেতার সঙ্গে। তার আগে ক্রেমলিন কর্মকর্তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে তাঁর দুদিন ধরে ওই মাঝারি পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র চুক্তি হতে যুক্তরাষ্ট্রের হঠে আসা নিয়ে। এ চুক্তি বিষয়ে মধ্যস্থতা হয়েছিল ১৯৮৭ সালে প্রেসিডেন্ট রনাল্ড রেগান আর সোভিয়েত নেতা মিখাইল গোরবাচফের মধ্যেকার আলোচনার মধ্যে দিয়ে। চুক্তিতে ইউরোপে মোতায়েন সকল প্রকার মাঝারি ও হ্রাসপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র নির্মূলের শর্ত বাঁধা হয়েছিল। এই পর্যায়ে চুক্তি হতে যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে বের হয়ে আসা বাকি রয়েছে এখনও, তবে এটা যে অত্যাসন্নই বল্টনের কথাবার্তায় সেটা প্রতীয়মান হয়েছে ইতিমধ্যেই। অ্যাপেলের সিইও টিম কুক আজ বুধবার যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় সরকারের আওতাধীনে ব্যক্তিগত ডিজিটাল তথ্য সংরক্ষণ আইন প্রবর্তনের আহ্বান জানিয়েছেন। বলেছেন, কোম্পানিগুলো ব্যক্তিগত তথ্যাদি ব্যবহার করছে নিজেদের ফায়দা লোটার জন্য। কুক ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ ডেটা প্রোটেকশন অ্যান্ড প্রাইভেসি কমিশনার্স শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে একথা বলেছেন ব্রাসেলসে। এই ব্যক্তিগত ডিজিটাল তথ্য সংরক্ষণ এখন একটা বিরাট বৈশ্বিক রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ইউরোপ ও যুক্তরাষ্ট্রে ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিবিশেষের বিপুল সংখ্যক তথ্য নিয়ে লেনদেন ফায়দা লোটায় এই পরিস্থিতি দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস সূত্রে বলা হচ্ছে, সন্দেহজনক দুটি প্যাকেটের হদিশ মিলেছে, যার একটিতে প্রাপক হিসেবে ঠিকানা ছিল সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের, অপরটিতে প্রাপকের জায়গায় নাম ছিল যার, তিনি হলেন পূর্বতম প্রেসিডেন্ট বারাক ওবামা। সিক্রেট সার্ভিসের দেয়া বিবৃতিতে বলা হয়েছে, হিলারি ক্লিনটনের নামে পাঠানো প্যাকেটটি পাওয়া যায় মঙ্গলবার রাতে। সিক্রেট সার্ভিস বলছে, দ্বিতীয় যে প্যাকেটটির সন্ধান পাওয়া গিয়েছে সেটি পাঠানো হয়েছিল সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ওয়াশিংটনের বাড়ির ঠিকানায়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশে জাতীয় ঐক্যফ্রন্টের সিলেটের জনসভা থেকে প্রথম গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক দেয়া হল। বলা হয়েছে দেশের মালিক জনগণ, কিন্তু জনগণকে স্বৈরাচারের প্রজা বানিয়ে রাখা হচ্ছে, জানাচ্ছেন মতিউর রহমান চৌধুরী ঢাকা থেকে পাঠানো তার প্রতিবেদনে।
সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন বলেন, হারানো গণতন্ত্র পুনরুদ্ধার সহজ নয়, শক্তভাবে এটা ফিরিয়ে আনতে হবে।
স্বাধীন দেশের মালিক হলো জনগণ, জনগণ মালিক না থাকলে প্রকৃত অর্থে আমরা স্বাধীন থাকি না, আমরা সেই স্বৈরাচারের প্রজা হয়ে যাই।
ডক্টর কামাল হোসেন বলেন, দৃঢ়তার সাথে বলতে চাই ঐক্যফ্রন্টের মাধ্যমে ঐক্যবদ্ধ হতে হবে, বিজয় আমাদের সুনিশ্চিত। জনসভা থেকে আবারও কারাবন্দী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অবিলম্বে মুক্তির দাবিও জানান ডক্টর কামাল হোসেন। সুষ্ঠু নির্বাচনের সাত দফা দাবি তুলে ধরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের লক্ষ্য গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের অধিকার ফিরিয়ে আনা ও বাংলাদেশে একটি কল্যাণধর্মী রাষ্ট্র নির্মাণ করা, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। সমাবেশে জামাত ছাড়া 20 দলীয় জোটে শরিক দলের নেতারাও বক্তব্য দেন। জনসভার আগে ও পরে বিভিন্ন স্থানে নেতাকর্মীদের বাধাদান ও গ্রেফতারের অভিযোগ করেছেন ঐক্যফ্রন্ট নেতারা। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশেই বিশিষ্ট আইনজীবী এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের মুক্তি দাবি করেছে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। বুধবার ঢাকায় এক সভায় দাবি করেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, জানাচ্ছেন আমাদের সংবাদদাতা জহুরুল আলম।
সংগঠনটির সভাপতি জয়নুল আবেদিন বলেন, ব্যারিস্টার মইনুল হোসেন বারের সাবেক সভাপতি ছিলেন। এদেশে যখন একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করা হয়েছিল, তখন একজন রাজনীতিবিদ হিসেবে এর প্রতিবাদে তিনি সংসদ থেকে পদত্যাগ করেছিলেন বলে উল্লেখ করে তিনি বলেন, এমন একজন ব্যক্তির বিরুদ্ধে একের পর এক মানহানির মামলা দেয়া দুঃখজনক। জয়নুল আবেদিন বলেন, একজন আইনজীবী নেতাকে অসম্মান করা মানে আইন পেশার সাথে জড়িত সকলকে অসম্মান করা। তিনি অভিযোগ করেন, মইনুল হোসেন ঐক্যফ্রন্টের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণে তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য সরকারের নির্দেশে একের পর এক মামলা দেয়া হচ্ছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এর কলহরত দুই অধিকর্তাকে কাল গভীর রাতে নাটকীয়ভাবে সরিয়ে দেয়া হয়েছে। দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
গত কয়েকদিন ধরেই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের ডিরেক্টর অলোক ভার্মা আর ডেপুটি ডিরেক্টর রাকেশ আস্থানার মধ্যে দুর্নীতির অভিযোগ ও পাল্টা অভিযোগ নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তর অত্যন্ত অস্বস্তিতে পড়েছিল। এ বিষয়ে প্রাথমিক অনুসন্ধানের পর মঙ্গলবার মাঝরাতে সরকার ওই দুজনকেই তাদের পদ ও সব দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ছুটিতে পাঠিয়ে দেয়। তারপর রাত 1:30টার সময় ঘোষণা করা হয়, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সিবিআইয়ের অতিরিক্ত অধিকর্তা নাগেশ্বর রাও সংস্থার অন্তর্বর্তী প্রধানের দায়িত্ব পালন করবেন। অলোক ভার্মা সরকারের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছেন, শুক্রবার তার শুনানি হবে। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন, ভার্মা রাফাল বিমান নিয়ে তদন্ত করছিলেন বলে তাকে সরিয়ে দেওয়া হল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির বক্তব্য, সিবিআই প্রধান ও উপপ্রধানের ঝগড়ায় সংস্থার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে এই পদক্ষেপ। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
দক্ষিণ চীন সাগরে যে বিরোধ, যে প্রতিদ্বন্দ্বিতা বিদ্যমান, তারই মাঝে এই যে চীন ও যুক্তরাষ্ট্রের সমুদ্রপথের মধ্যে পরস্পর প্রায় ধাক্কা লাগার পরিস্থিতি দেখা দিয়েছিল, তাতে করে এশিয়ার দেশগুলো অর্থনীতি আর সামরিক নিরাপত্তা যাদের নির্ভরশীল, টান টান উত্তেজনাপূর্ণ অথচ অহিংস চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের ওপরে, তাদের জন্য পরিস্থিতিটা বেশ উদ্বেগজনকই বটে, বিশেষ করে বেজিংয়ের সঙ্গে লেনদেনের প্রশ্নে। দক্ষিণ চীন সাগরে স্প্র্যাটলি দ্বীপপুঞ্জের অদূরে যুক্তরাষ্ট্রের রণতরী ইউএসএস ডেকাটোর চীনের একটি সমুদ্রপথের 40 মিটার দূরত্বের বেষ্টনীতে চলে গিয়েছিল সেপ্টেম্বরের 30 তারিখে। আমেরিকান রণতরীকে যাত্রাপথ বদলিয়ে হঠে যেতে হয়েছিল বলেছে প্রতিরক্ষা দপ্তর, পেন্টাগন। চীনের দাবি যে দক্ষিণ উপকূলের 90% তাদের এলাকা, যুক্তরাষ্ট্রের কথা হল অন্য দেশগুলোরও ওই অংশটি ব্যবহারের অধিকার রয়েছে। এই গেল শনিবার 10 জাতি দক্ষিণ পূর্ব এশিয়া সংস্থা আসিয়ানের প্রতিরক্ষামন্ত্রীরা, যার ভেতরে 4টি দেশই চীনের দাবির বিরোধিতা করে, তারা শীর্ষ সম্মেলনে মিলিত হয়ে চীন ও আমেরিকার অংশগ্রহণকারীদের কাছে ব্যাখ্যা দাবি করে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস সেখানে উপস্থিত ছিলেন। সামুদ্রিক ঘূর্ণি উইলা ভূমিভাগে আছড়িয়েছে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরবর্তী ভূমিভাগে। জাতীয় হারিকেন সেন্টার থেকে বলা হচ্ছে উইলা ভূমিভাগে আঘাত হেনেছে যেখানটায়, সেটি হল ইসলা দেল বস্ক নামের একটি জনপদ, উত্তর পশ্চিমাঞ্চলীয় সিনালুয়া প্রদেশের জনপ্রিয় সৈকত শহর মাজাতলানের প্রায় 80 কিলোমিটার দক্ষিণ প্রান্তে যার অবস্থান। বিশ্ব সংবাদ এই পর্যায়ে এ পর্যন্তই।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার, 1575 কিলোহার্টজ এবং ফেসবুকে। জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেছেন, বাংলাদেশ যেভাবে রোহিঙ্গা সমস্যাকে আন্তরিকতার সাথে মোকাবেলা করছে তা সারা বিশ্বের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে। ভয়েস অফ আমেরিকার আকবর হায়দার কিরণের সাথে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এছাড়াও রোহিঙ্গা সমস্যা নিয়ে জাতিসংঘে বিভিন্ন দেশের কর্মতৎপরতা ও প্রাসঙ্গিক বিষয়াদি নিয়েও কথা বলেন মাসুদ বিন মোমেন। চলুন তার সাক্ষাৎকারটি শোনা যাক।
রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, আপনাকে আন্তরিক স্বাগতম ভয়েস অফ আমেরিকার এই বিশেষ সাক্ষাৎকারে। শুরুতে জানতে চাই, এখন যে সবচেয়ে বড় ইস্যু যেটা রোহিঙ্গা ইস্যু, এই বিষয়টি জাতিসংঘে বিভিন্ন দেশ কিভাবে দেখছেন?
ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে ভয়েস অফ আমেরিকা যারা শ্রোতা আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। গত বছরের অগস্ট মাস থেকেই আমরা দেখতে পেলাম যে বিপুল সংখ্যক রোহিঙ্গা তারা বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছে এবং বর্তমানে সেই সংখ্যা 1.1 মিলিয়ন, 11 লক্ষের মতো। তা আমরা সেই ঘটনা যখন শুরু হলো তখন থেকেই জাতিসংঘে এবং আন্তর্জাতিক অঙ্গনে এই ইস্যুটাকে তুলে ধরার চেষ্টা করেছি এবং বাংলাদেশের পক্ষ থেকে হিউম্যানিটেরিয়ান যে অ্যাসপেক্টটা আছে সেটা যাতে অ্যাড্রেসড হয় ইমিডিয়েটলি, এবং অ্যাট দ্য সেম টাইম পলিটিক্যাল সলিউশন কীভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় করা যায় এদের রিপ্যাট্রিয়েশনের ব্যাপারে, সেই ব্যাপারে আমরা সচেষ্ট থেকেছি।
যেটা বাংলাদেশ করেছে, যেটা যে 11 লক্ষ মানুষকে আশ্রয় দিয়ে যেটা বর্তমান সরকার করেছে, এটা তো বিশ্বে একটা অনন্য দৃষ্টান্ত।
জি অবশ্যই, এবং যে কোনো রকমের ইভেন্ট এখানে জাতিসংঘে যেগুলো আয়োজিত হয় এবং আমাদের যে বাইল্যাট্রাল ইন্টারাকশনগুলো হয় জাতিসংঘের বিভিন্ন লেভেলের কর্মকর্তাদের সাথে, ইনক্লুডিং দ্য সেক্রেটারি জেনারেল, তো সেখানে কিন্তু এই বিষয়গুলো প্রতিবারই উঠে আসে এবং তারা প্রথমেই বাংলাদেশের যে জেনারোসিটি এই বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীদের জায়গা করে দেওয়ার জন্য, আমাদের দেশটা অত আয়তনের দিক থেকে বড় নয়, সুতরাং আমাদের অন্যান্য সীমাবদ্ধতা আছে, বা তারপরেও আমরা যেভাবে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী উনি একটা ব্যক্তিগত উদ্যোগে তাদেরকে আশ্রয় দেওয়ার যে দিক নির্দেশনা দিয়েছিলেন সেটার ব্যাপারে কিন্তু সবাই এই জেনারোসিটির ভূয়সী প্রশংসা করে আসছে।
সম্প্রতি যে কিছু কিছু রোহিঙ্গা শরণার্থীকে ভাষান্তরে সরিয়ে নেওয়ার কথাবার্তা হচ্ছে, এটা নিয়ে কোনো প্রতিক্রিয়া বা কোনো রকম কথাবার্তা কি হয় আপনাদের জাতিসংঘের তরফে?
এখানে জাতিসংঘের অফিশিয়াল ফোরামে বা ফর্মালি এই ধরনের আলোচনা হয়নি এখনো, তবে তারা জানতে চায় আমাদের কাছে যে কি ধরনের সুযোগ সুবিধা সৃষ্টি করা হচ্ছে এবং কোনো রকমের টাইম ফ্রেম আছে কিনা, অর্থাৎ কখন তাদেরকে সেখানে নেওয়া যাবে। এবং এটা নেওয়া গেল প্রথম পর্যায়ে আপনার সর্বোচ্চ 1 লক্ষ হয়তো নেওয়া যেতে পারে, সেই দিকে বাংলাদেশ সরকার কাজ করে যাচ্ছে। তবে আমরা নিশ্চয়ই সব ধরনের ব্যবস্থা গ্রহণ করব যাতে তাদের নিরাপত্তা এবং তাদের লাইভলিহুড নিশ্চিত হয় সেই জায়গাতে এবং তারা যাতে কোনো রকমের রিস্কের মধ্যে না পড়ে, এটার পরেই আমরা সেখানে নেওয়ার ব্যবস্থা করব। বর্তমানে এটা কাজ চলছে।
আমরা শুনেছি জাতিসংঘের কোনো একটা কমিটিতে রোহিঙ্গাদের উপরে একটা শুনানি বা এই ধরনের আলোচনা হতে পারে, আপনি এই বিষয়টা বলবেন কবে হচ্ছে?
এটা হচ্ছে, আপনারা জানেন যে মিস্টার মারজুকি দারুসম্যান, উনি ইন্দোনেশিয়ান নাগরিক, উনি একটা চেয়ার করছেন, চেয়ার অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল ফ্যাক্ট ফাইন্ডিং মিশন অন মিয়ানমার, এবং কিছুদিন আগে এদের একটা রিপোর্ট বেরিয়েছে এবং সেই রিপোর্টে উঠে এসেছে যে মিয়ানমার আর্মি বা তাতমাদাও তারা কী ধরনের অ্যাট্রোসিটি সেখানে করেছে সেইগুলোর উপরে। তো জাতিসংঘের যে তৃতীয় কমিটি আছে বা থার্ড কমিটি আছে, যারা হিউম্যান রাইটস সহ অন্যান্য সামাজিক বিষয়গুলো দেখে, তো সেই কমিটিতে উনি ওনার বক্তব্য পেশ করবেন এবং সেখানে অন্যান্য দেশরাও হয়তো তাদের কোনো কমেন্টস থাকলে দেবে। আর এছাড়া এই সপ্তাহে আরেকটি উদ্যোগের কথা শোনা যাচ্ছে যে আপনার নিরাপত্তা পরিষদেও ওনাদের কোনো, বিশেষ করে মিস্টার মারজুকি দারুসম্যান উনি ওই ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের রিপোর্টটা ব্রিফিং করবেন কিনা, তো সেখানেও আলাপ আলোচনা চলছে, এখনও ফাইনাল কিছু হয়নি। এই আলাপ আলোচনাগুলো একটা ভালো একটা ইফেক্ট হবে, সেটা হচ্ছে যে বর্তমানে গত বছরের মতোই এবারও আমরা চেষ্টা করছি একটা রেজলিউশন নিয়ে আসতে মিয়ানমারের বিষয়ে। তো সেই রেজলিউশনটা প্রাথমিকভাবে ওআইসি যে সদস্যরা আছেন তারা আলাপ আলোচনার মাধ্যমে একটা ফাইনাল একটা ড্রাফট তৈরি হয়েছে এবং সেটা এখন বর্তমানে ওআইসি মেম্বার স্টেটদের মধ্যে সার্কুলেশনে আছে। সেটা যদি কারো কোনো আপত্তি না থাকে তাহলে ওইটা আমরা অফিসিয়ালি তখন ফ্লোট করতে পারবো। এবং ইতিমধ্যেই অন্যান্য যে গ্রুপগুলো আছে যেমন ইউরোপিয়ান ইউনিয়ন, তাদের সাথে আলাপ আলোচনা শুরু হয়েছে। তো আগামী দিনগুলোতে এটা নিয়ে আমরা যথেষ্ট লবি করতে হবে যাতে এই রেজলিউশনটা থার্ড কমিটিতে এবং পরবর্তীতে জেনারেল অ্যাসেম্বলিতে পাশ করানো যায়।
বর্তমান যে ট্রাম্প প্রশাসন তারা রোহিঙ্গা ইস্যুতে তো যথেষ্ট সংবেদনশীল, তো যুক্তরাষ্ট্র সরকারের সাথে আপনাদের যে এসব নিয়ে কথাবার্তা সে বিষয়ে একটু আলোকপাত করবেন।
একেবারে শুরুতেই যুক্তরাষ্ট্র কোন দিকে যাবে এ ব্যাপারে একটু তাদের মধ্যে দোদুল্যমানতা আমরা খেয়াল করেছি, বাট অল্প সময়ের মধ্যেই তারা তাদের অবস্থান সেটা পরিষ্কার করেছে বিশ্ববাসীর কাছে এবং আমাদের কাছে যে তারা এই রোহিঙ্গাদের বিষয়ে একটা জোরালো অবস্থান গ্রহণ করবেন।
সিনেটের হিয়ারিং হয়েছে
এবং তারপর থেকেই আমরা দেখছি যে আপনার সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে তাদের অবস্থান আস্তে আস্তে আরও শক্ত হয়েছে। ওয়াশিংটন ডিসিতে আমাদের যে দূতাবাস আছে তারা নিয়মিত বিষয়ে সিনেটার্স, কংগ্রেসম্যান এবং স্টেট ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ রক্ষা করে চলছে এবং নানানভাবে তাদেরকে তথ্য উপাত্ত দিয়ে সহায়তা করছে এবং প্রচুর ডেলিগেশনও গেছে আপনার স্টেট ডিপার্টমেন্ট থেকে বা সিনেট থেকে, কংগ্রেস থেকেও বিভিন্ন লেভেলের কর্মকর্তারা সেখানে গেছেন, সরজমিনে দেখে এসেছেন। এইখানে যে পার্মানেন্ট মিশন আছে যুক্তরাষ্ট্রে সেখানে নিকি হ্যালি এবং তার সাথে আরেকজন আছেন অ্যাম্বাসেডর কেলি কারি, ওনারাও কিন্তু রেগুলার আমাদের সাথে যোগাযোগ রক্ষা করছেন এবং এই গত সপ্তাহেও একটা বিশেষ একটা ইভেন্ট আয়োজন করেছিল অ্যাম্বাসেডর কেলি কারি, নারীদের যে সমস্যাগুলো হয়েছিল রাখাইন স্টেটে সেইগুলো এবং অন্যান্য স্টেটেও তারা কিভাবে অত্যাচার করে, তো সেইগুলো নিয়ে একটা স্পেশাল ইভেন্ট আয়োজন করেছিল যুক্তরাষ্ট্র। এবং নিরাপত্তা পরিষদেও নিকি হ্যালি এবং তার অন্যান্য যারা আছেন তারা খুবই শক্ত অবস্থান গ্রহণ করে আসছেন এবং এই মিয়ানমার বিষয়ে পেন হোল্ডার হচ্ছে যুক্তরাজ্য, সুতরাং যুক্তরাজ্যের সাথে তারাও কন্টিনিউয়াসলি কোঅর্ডিনেট করছে এবং ওআইসি ভুক্ত দেশ কুয়েত তারাও অগ্রণী ভূমিকা রাখছে এবং এদের সবার মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিংও রয়েছে এই বিষয়ে যাতে আরও শক্তভাবে মিয়ানমারকে চাপ প্রয়োগ করা যায়।
রাষ্ট্রদূত মাসুদউদ্দিন মোমেন, ভয়েস অফ আমেরিকাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
থ্যাংক ইউ।
Hello.
আর এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত আয়োজন হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, সঞ্চালনা করছেন সেলিম হোসেন।
ধন্যবাদ সঞ্জনা। সুপ্রিয় শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের হ্যালো ওয়াশিংটনে। আপনারা শুনলেন আজকের বিষয় বাংলাদেশের রাজনীতি নিয়ে। আসলে নির্বাচনের আগে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, তো এই অবস্থা নিয়ে মানুষের মনে নানান সংশয়, নানান প্রশ্ন, তারই প্রেক্ষিতে আজকে এই বিষয়টি আমরা ঠিক করেছি। আমাদের আজকের আলোচনায় যোগ দিচ্ছেন, ইতিমধ্যেই আমার সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশের নির্বাচন সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পর্ষদের সভাপতি, প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর, আমার প্রিয় শিক্ষক ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
আমাদের সঙ্গে আরও যোগ দেবেন, কিছুক্ষণ এখনও দেননি, কথা হয়েছে উনি কিছুক্ষণের মধ্যে যোগ দেবেন, জুনায়েদ সাকি, গণসংহতি আন্দোলনের সভাপতি এবং মানবাধিকার কর্মী ঢাকা থেকে, এবং আরও একজন সিনিয়র সাংবাদিক নিউ ইয়র্ক থেকে যোগ দেবেন, মাইনুদ্দিন নাসের। আমি আলোচনা শুরু করতে চাই স্যার আপনার সঙ্গে। আমি একটু ছোট্ট করে একটি রেফারেন্স দিতে চাই। ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আলী রিয়াজের একটি লেখা, রাজনৈতিক সংকট, নির্বাচন ও কী ঘটতে পারে, এরকম তিন পর্বের একটি লেখা কিছুদিন আগে একটি পত্রিকাতে বেরিয়েছে, যেখানে তিনি শুরুই করেছেন, বাংলাদেশে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এক ধরনের অস্থিরতা ও অনিশ্চয়তা সহজেই দৃশ্যমান, নির্বাচনকে কেন্দ্র করে নিকট ভবিষ্যতে কী ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে তা নিয়ে কম বেশি সবাই চিন্তিত, নির্বাচন নিয়ে সংশয় এবং সন্দেহের কারণ হচ্ছে বিরাজমান রাজনৈতিক সংকট। ক্ষমতাসীন দলের নেতারা সমস্বরে বলছেন যে সংবিধানে বিবৃত ব্যবস্থা অনুযায়ী যথাযথ সময়ে নির্বাচন হবে। প্রশ্ন উঠেছে আদৌ নির্বাচন হবে কি না। আমি এই প্রশ্ন রেখে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি স্যার, যদি একটু আলোচনা শুরু করেন।
দেখুন, এখন এমন একটি অবস্থায় আমরা উপনীত হয়েছি নানান টুইস্ট এন্ড টার্নের মধ্য দিয়ে জাতীয়ভাবে, যে একদম কাউন্টডাউন অবস্থা। অর্থাৎ ইতিমধ্যে ঘোষিত হয়েছে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানা গেছে যে নভেম্বরের 1 তারিখে কমিশন সদস্যগণ মাননীয় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন বঙ্গভবন, এবং তারা দিনক্ষণ ঠিক করবেন তফসিল কবে ঘোষিত হবে তাকে জানান দিয়ে। তার মানে হাতে একদম সময় কিন্তু গোনার কথা দিয়ে, আর এরপরে তফসিল যে ঘোষিত হয়ে গেল তখন আরেক ধরনের কাউন্টডাউন শুরু হয়ে যাবে। অর্থাৎ নির্বাচনের দিনক্ষণ জানা হয়ে গেলে পরে সেই সময়ের মধ্যে যা কিছু দৌড়ঝাঁপ আপনার অ্যাক্রস দ্য পলিটিক্যাল ডিভাইড, সেটা কিন্তু আরেকটা ফর্ম ধারণ করবে। নির্বাচন তফসিল ঘোষণার পূর্বকালে একটা ফেজ, পরবর্তীকালে আরেকটা ফেজ আমরা লক্ষ্য করব। আমরা সবাই জানি যে ইতিমধ্যে আপনার জাতীয় ঐক্য ফ্রন্ট গঠিত হয়েছে, এবং এই ঐক্য ফ্রন্টের মধ্যে নানান অনেকের বীজ যা বপিত ছিল তা অত্রপল্লবে বিকশিত হচ্ছে। যেমন ধরুন, বিকল্প ধারা ভেঙে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকর্মী নুরুল আমিন ব্যাপারীর নেতৃত্বে আপনার একটা ফ্যাকশন, তারা আবার ঐক্য ফ্রন্টে থেকে গেছেন। মাহিদি চৌধুরী এবং তার পিতা সাবেক মাননীয় রাষ্ট্রপতি বি চৌধুরী, তারা কিন্তু কোনো অবস্থায় কোনো পক্ষেই নেই। তাদের দুটো যুক্তির একটি হচ্ছে স্বাধীনতা বিরোধীদের সঙ্গে কোনো অবস্থায় কোনো রকমের সংস্পর্শের সংস্রবে না যাওয়া, আর পাশাপাশি ক্ষমতার ভারসাম্যটা ইন দ্য ফিউচার গভর্নমেন্ট কেমন দাঁড়াবে সেটি নির্ণয় করা। সম্ভবত এই রিসিভড উইজডমটা তারা লাভ করেছেন মালয়েশিয়ার উদাহরণ থেকে।
মালদ্বীপ এবং মালয়েশিয়া
পরিণত বয়সে মাহাথির মোহাম্মদের রাজনৈতিক রঙ্গমঞ্চে পুনরাগমনের মধ্য দিয়ে। আর এদিকে 20 দলীয় ঐক্যজোট, যেটি রীতিমতো গর্বের বিষয় ছিল জাতীয়তাবাদী শক্তি নিচয়ের, সেখান থেকে নির্বাচন কমিশনের সঙ্গে নিবন্ধিত দুটি দল এনডিপি এবং ম্যাপ, তারা কিন্তু বেরিয়ে গেছে। ফলে এটা আর সেই প্রাইডের জায়গাটাই নেই। বাকি যারা আছেন এদের অধিকাংশেরই আসলে নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন নেই। ফলে তার তনু বপু এবং ওজন নিয়ে যথেষ্ট রকমের বড় প্রশ্নবোধক চিহ্ন রেখে দেওয়া যায়। আর আপনার এখানটায় যে সিলেটে সেসব দিক নানান শর্ত সাপেক্ষে যে সমাবেশ জাতীয় ঐক্য ফ্রন্টের পক্ষ থেকে করা হলো, সেখানে পরিষ্কার করে যে দাবিগুলো উত্থিত হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে বেগম জিয়ার মুক্তির দাবি। এবং আবার আজকে মহান জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রী সংসদ নেত্রী হিসেবে যে ভাষণ দিয়েছেন, সেখানেও তিনি পরিষ্কার দুটি বিষয় খোলাসা করে দিয়েছেন। তার একটি হচ্ছে তিনি তার রাজনৈতিক প্রতিপক্ষ যারা তাদের কাছ থেকে সংযত আচরণ আশা করেন, আর এর পাশাপাশি তাদেরকে তিনি রাজনৈতিকভাবেই মোকাবেলার পক্ষপাতী, আপনার হামলা মামলা বা এই ধরনের কোন রকমের কৌশলের আশ্রয় নিয়ে তাদেরকে হয়রানি করার পথ তিনি ধরবেন না, এটি জানান দিয়েছেন।
আচ্ছা, এই ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন নিউ ইয়র্ক থেকে সিনিয়র সাংবাদিক মাইনুদ্দিন নাসের। মাইনুদ্দিন নাসের, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি এতক্ষণ ডক্টর নাজমুল হাসান কলিমুল্লার রাজনীতি, বাংলাদেশের নির্বাচনের যে পরিবেশ এবং নির্বাচন হবে কি না এই বিষয় নিয়ে কথা শুনছিলাম, আপনি মিস করেছেন, শুনতে পারেননি। কিন্তু উনি যেটি বলছিলেন সেটি হলো যে নির্বাচনের তফসিল ঘোষণা হবে অতি শীঘ্রই, এরকম প্রস্তুতি চলছে, এবং বিরোধী দল কীভাবে অংশগ্রহণ করবে কি না এসব নিয়ে নানান প্রশ্ন থাকলেও আজকে সিলেটে সমাবেশ করেছে জাতীয় ঐক্য ফ্রন্ট, এবং ডক্টর কামাল হোসেন সেই ঐক্য ফ্রন্টের মানে র্যালিতে বক্তৃতা দিয়ে তিনি বিভিন্ন দাবি দেওয়ার সঙ্গে বেগম জিয়ার মুক্তির দাবি তুলেছেন। আচ্ছা, তো এই নির্বাচন যদি আগামী মাসের শুরুতে তফসিল ঘোষণা হয় এবং নির্বাচন যদি ডিসেম্বরের শেষ নাগাদ কিংবা জানুয়ারির প্রথম দিকে হয়, তাহলে মনে হচ্ছে যে সব দলই অংশগ্রহণ করার একটা সম্ভাবনা রয়েছে। ছোট বড়, মাঝারি, বামপন্থী, মধ্যপন্থী, ইসলামপন্থী, যত রকম দল বাংলাদেশে আছে সবাই আশা করা হচ্ছে এই নির্বাচনে অংশগ্রহণ করবে, এবং যে বিশদলীয় জোট এবং জাতীয় নতুন গঠিত ঐক্য ফ্রন্ট, বাম গণতান্ত্রিক জোট, এরা সবাই একটি মূল যে দাবি তুলছেন সেটি হলো যে একটি অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা। আপনি কি মনে করেন মাইনুদ্দিন নাসের, এই অবস্থায় বাংলাদেশে নির্বাচনের সেই পরিবেশ আছে কিনা এবং সেদিকে যাচ্ছে কিনা?
বাংলাদেশে তো আমরা অবস্থান করি না, বাংলাদেশে যেটা আমরা যে সমস্ত খবর যদি আমরা পাই সেটাতে কতগুলো জিনিস পরিষ্কার হওয়া দরকার। একটা অংশগ্রহণমূলক নির্বাচন বা যেটাকে আমরা অংশগ্রহণমূলক নির্বাচন মানে অংশ যদি গ্রহণ করে থাকে তাহলে অংশগ্রহণমূলক নির্বাচন হয়ে গেল। অংশগ্রহণমূলক নির্বাচন এবং লেভেল প্লেয়িং ফিল্ড এর মধ্যে নির্বাচন অথবা সুষ্ঠু নির্বাচন, এইগুলোর কথাগুলোর কিন্তু ভিন্ন ভিন্ন অর্থ দাঁড়ায়। আবার অংশগ্রহণমূলক নির্বাচনটা কি, সব দল অংশগ্রহণ করলেই নির্বাচন হয়েছিল, কিন্তু সব দল অংশগ্রহণ করলেই যে সুষ্ঠু নির্বাচন হবে, সব দল অংশগ্রহণ ইচ্ছুক থাকলেই যে নির্বাচন ভালো হবে বা নির্বাচন আদৌ হবে সেটা কিন্তু ঠিক, এটা বলাটা কিন্তু সহজ না। কারণ যেমন ধরেন যে একটা অংশ সুষ্ঠু নির্বাচনের জন্য দরকার প্রয়োজন হচ্ছে ইচ্ছা, আমার ইচ্ছাটা কি, যেমন 1970 সালের নির্বাচন যারা জাস্টিস সত্তার যেখানে নির্বাচন কমিশনের চিফ ছিলেন তার আন্ডারে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন যদি সুষ্ঠু না হতে হতে বাংলাদেশ স্বাধীন হতো না। জাস্টিস সত্তারের কথা কেউ অনেকে মনে করেন না, কিন্তু তিনি নির্বাচন কমিশনার হিসাবে সুষ্ঠু একটা নির্বাচন করেছিলেন। এরপরে আপনার মানে বদরুল হায়দার চৌধুরী সাহেব যিনি আওয়ামী লীগের এক সময় প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন তিনি বলেছেন যে নির্বাচন একটা ইচ্ছার প্রয়োজন, এটা ঠিকভাবে। কিন্তু অংশগ্রহণ আপনি যে বিষয়টা যেটা বলছেন অংশগ্রহণমূলক নির্বাচন, আমি মনে করি এটা সবাই শব্দ অংশগ্রহণ করলেই নির্বাচন হয়ে যেতে পারে, বা কোনো দল নির্বাচন অংশগ্রহণ করলো না, অধিকাংশ দল নির্বাচন অংশগ্রহণ করলো, সেটাকে কি আপনি অংশগ্রহণমূলক নির্বাচন বলবেন না? আপনার মানে কিন্তু নির্বাচন ব্যাপারটা হচ্ছে যে লেভেল প্লেয়িং ফিল্ড, একটা সুষ্ঠু নির্বাচন। আমার মনে হচ্ছে যে আগামী যে নির্বাচনের কথা আপনি বলছেন ইমিলি, এটা এখনো পর্যন্ত ধোঁয়াশা যে নির্বাচনের পরিবেশটা আছে কিনা বা নির্বাচন আদৌ হচ্ছে কিনা এই সময়ের মধ্যে, এটা একটা এটা একটা ধোঁয়াশা, একটা ধোঁয়া স্মোকি একটা সিচুয়েশন আমাদের সামনে বিরাজ করছে। আপনার মানে দিস ইজ ট্রু যে বেগম জিয়ার মুক্তি দাবি করছে ডক্টর কামর হোসেন সাহেব, ইয়ে করছেন, তার আগের দিন আপনার মানে ঐক্য ফ্রন্টের আরেক নেতা যেমন আপনার মানে যে ওনার নাম কি ব্যারিস্টার মনির হোসেন সাহেব, তিনি কারাগারে তাকে যেভাবে তাকে কারাগারে নেওয়া হয়েছে সেগুলো কি অংশগ্রহণ, এগুলো কি আপনার মানে নির্বাচনের পরিবেশকে কি ইয়ে করছে না, বা এটা কি নির্বাচন পরিবেশ সৃষ্টি বা পরিবেশ রাখার মতো অবস্থা? আমি ব্যারিস্টার মনির হোসেন সাহেবের বিষয়টাকে আমি ভিন্নভাবে দেখছি যদিও, বাট যে কারণে তাকে গ্রেপ্তার করে বা নিয়ে যাওয়া হয়েছে সেটা তো নির্বাচনের যে পরিবেশ এই পরিবেশটার অনুকূলের কোনো ব্যাপার না, বা এটা মনোরোহন সাহেবের কারণে হোক বা সরকারের কারণে হোক আমি সেটা বলছি না, বাট এটা নির্বাচনের পরিবেশ সৃষ্টির মতো অবস্থা বলে আমার মনে হয় না। তো আমার যেটা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে ইচ্ছার সদিচ্ছা একটা বড়ই প্রয়োজন।
আপনাকে ধন্যবাদ ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। আমি ওই নির্বাচনের পরিবেশ সংক্রান্ত যে বিষয়টি মাইনুদ্দিন নাসের তুললেন সেখানে আসছি, যে রাজনীতির সংকট এখানে তাদের দাবি দেওয়া হচ্ছে বাংলাদেশের নির্বাচনের পরিবেশ নেই, বিরোধী দল চাচ্ছে একটি তত্ত্বাবধায়ক কিংবা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে এই সরকারের অধীনে যেন নির্বাচন না হয়, একটি তদারকি সরকারের মাধ্যমে যেন করা হয়, এই রকম একটি দাবি তোলা হচ্ছে। আওয়ামী লীগ বলছে যে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, সংবিধানের বাইরে গিয়ে তারা কোনো ব্যবস্থা নেবেন না, এইটা এই জায়গাতে কোনো সমঝোতার সম্ভাবনা আপনি দেখেন কিনা?
যেগুলো উত্থাপন করা হচ্ছে সম্প্রতি জাতীয় ঐক্য ফ্রন্ট থেকে, সে ধরনের দাবি বিশদলীয় ঐক্য জোট বা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বারংবার ভিন্ন ভিন্ন ভাবে কখনো দেশ হিসাবে মুখ দিয়ে, কখনো তাদের দলের মহাসচিবের পক্ষ থেকে আমরা অবগত হয়েছি, জানান দেওয়া হয়েছে বারংবার। কিন্তু যেই তিনি সেই তিনিরই অবস্থাটি থেকে গেছে। শাসক দলের পক্ষ থেকে যে অবস্থানটি ব্যক্ত করা হয়েছে যে আপনার সংসদ থাকবে এবং আপনার যেটা গতবার আমরা প্রত্যক্ষ করেছিলাম এক অর্থে সর্বদলীয় সরকার, বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছিল বা তার শরিক দলগুলো তারা অংশগ্রহণ করে থেকে বিরত থেকেছে, সে ভিন্ন বিষয়, কিন্তু অফার ওয়াজ দেয়া অন দ্য টেবল। সেই জায়গাটাই কিন্তু এবার আমরা দেখবো সেরকম পরিস্থিতি নয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সৌদি আরব সফর শেষে এসে তার যে প্রেস ব্রিফিংটায় গণভবনে যে কথাগুলো জানান দিয়েছেন, তার মধ্যে তিনি কিন্তু ঠেলে দিয়েছেন যে সরকারের আকার ছোট হবে না, বর্তমান যে শেপে আছে সেই রকমটি থাকবে, সেটা নির্ভর করছে বিরোধী দল কি চায় তার উপরে। এখন সংসদে বিরোধী দল কিন্তু জেনারেল এরশাদের যে জাতীয়তাবাদী মানে ধারা, কিন্তু আপনার জাতীয় পার্টি আবার তার সংসদ নেত্রী হচ্ছেন মানে অপোজিশন বেঞ্চের পক্ষ থেকে বেগম রওশন এরশাদ। এখানে নানান রকমের শেড এবং পার্থক্য কিন্তু রয়ে গেছে মনোভাবের এবং চিন্তা ভাবনার এবং তার পরিচয় ব্যক্ত করবার, ফলে এটা স্ট্রেট জ্যাকেট কোনো আনসার কিন্তু নয়। আমরা জানি যে জাতীয় পার্টি অপোজিশন বেঞ্চে যেমন আছে, তারা আবার সরকারেরও শরীর, অর্থাৎ তাদের তিনজন প্রতিনিধি ক্যাবিনেটে অবস্থান করছেন।
আচ্ছা, আপনি আলোচনার শুরুতে বলেছিলেন যে নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ার পরে মোটামুটি বোঝা যাবে যে নির্বাচনের পরিবেশ বা নির্বাচনী উৎসব প্রত্যেকবার নির্বাচনে যেরকম হয় সেরকম হবে কি না। কিন্তু ইতিমধ্যেই কিন্তু আওয়ামী লীগের একটি নির্বাচনী তোড়জোড় মনে হচ্ছে, ক্ষমতাসীন যে দল এবং জোটের নেতারা তারা বিভিন্ন স্থানে প্রচার অভিযান চালাচ্ছেন, নির্বাচনের জন্য ভোট চাচ্ছেন। বিরোধী দলের পক্ষ থেকে এই আজকের সিলেটের সম্মেলন মানে অনুষ্ঠান থেকে কিছুটা এরকম আভাস পাওয়া যাচ্ছে। তো এই পরিবেশের যেহেতু বিরোধী দল সভা সমাবেশ করতে ওই রকম ফ্রিলি পারছে না, তো এই পরিবেশ নিশ্চিত হওয়ার জন্য মানে কি করা দরকার? সরকার কতটা ছাড় দেবে বা বিরোধী দল কতটা তাদেরকে তাদের এই বিষয়টিতে ইয়ে করতে পারবে, সরকারকে রাজি করাতে পারবে?
বিষয়টা আসলে ভিন্ন একটা মোড় নেয়ার কথা পুরো রাজনীতির যে গতি প্রকৃতিটা তফসিল ঘোষণার দিন থেকে, কারণ তখন থেকে বর্তমান যে সরকারটি দায়িত্বে আছে, ক্ষমতায় আছে, তারা কিন্তু নির্বাচনকালীন সরকারে পরিণত হবে, সরকারের আকার প্রকার যাই দাঁড়াক না কেন। আপনার যেটাকে ড্রাইভিং সিট বলি বা স্টিয়ারিং হুইল বলি, সেটা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী ধরে থাকবেন ঠিকই, কিন্তু তখন সেই সময়টায় তারা কিন্তু মূলত রুটিন কাজ করার দায়িত্বে থাকবেন, মৌলিক কোনো বিষয়ে পদক্ষেপ নেবেন না। ফলে যে অনাস্থা, এটা অনেকাংশে নির্বাচন কমিশনের ঘাড়ে বর্তাবে, নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজকর্ম এবং যা কিছু আরোগ্য তা নিশ্চিত করা, যার দায়িত্ব সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের ঘাড়ে পড়বে, বর্তাবে। ফলে আবার কমিশনের পক্ষ থেকে বারংবার জানান দেওয়া হয়েছে, এই কমিশন আগের কমিশনও তাই বলেছিল যে তফসিল ঘোষণার আগে পর্যন্ত তারা আসলে সরাসরি কোনো কিছু করবার ক্ষমতা রাখেন না, সো মতো যদি করতে চান সেটাও একটা হয়তো স্পিরিট বা নৈতিক দৃষ্টিকোণ থেকে করতে পারেন, আনুষ্ঠানিকভাবে তাদের করার চেয়েও নেই। তো সেখানে সেই জায়গাটাও কিন্তু উন্মুক্ত হয়ে যাচ্ছে, কোনো স্পেসের সমস্যা দেখা যাচ্ছে না। তো ফলে আমার ধারণা যে একবারে যখন তফসিলটা ঘোষিত হয়ে যাবে তখন দেখা যাবে এক ধরনের র‍্যাট রেসের মধ্যে আমরা পড়ে গেছি। বিরোধী পক্ষ থেকে যা কিছুই বলা হোক না কেন, তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন। এখন এখানে আরেকটা বিষয় বা আশঙ্কার বিষয় আছে, সেটি হচ্ছে জয়লাভ করার জন্য অংশগ্রহণ করবেন না নির্বাচনটিকে বিতর্কিত করবার জন্য তাদের রসদ যার মতো করে ঢালবেন। যদি তাই হয় তাহলে আমার আরেকটা আশঙ্কা, 96 আমরা যেমনটি প্রত্যক্ষ করেছিলাম 15 ফেব্রুয়ারি এবং 12 জুন, অর্থাৎ ষষ্ঠ এবং সপ্তম সংসদ নির্বাচন একই বছর অনুষ্ঠিত হয়েছিল, সেরকম ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডের আরেকটা কাণ্ড ঘটে যেতে পারে।
জি, জুনায়েদ সাকি ইতিমধ্যে যোগ দিয়েছেন গণসংহতি আন্দোলনের মানবাধিকার কর্মী রাজনীতিবিদ। জুনায়েদ সাকি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি হয়তো মানে আলোচনা কিছুটা শুনেছেন। প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ এবং নিউ ইয়র্ক থেকে আমাদের সিনিয়র সাংবাদিক মাইনুদ্দিন নাসের দুজন এতক্ষণ আলোচনা করছিলেন। মূল বিষয়বস্তু হচ্ছে এই মাত্র যে কথাটি উল্লেখ করলেন যে নির্বাচনী তফসিল ঘোষণা করার পরে হয়তো নির্বাচনী উৎসব কিছুটা জোরে সোরে শুরু হবে, এবং তিনি বলছিলেন যে সরকার দায়িত্বে থেকে নির্বাচন পরিচালনা করবেন, নির্বাচন পরিচালনা দেশ পরিচালনা করবেন, কিন্তু নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। আপনার এই কথাগুলো কেমন মনে হয় যে এই সরকার দায়িত্বে থেকে নির্বাচন করবে কিন্তু বিরোধী দল চাচ্ছে না এই সরকার দায়িত্ব থেকে করুক, তো এই এই জায়গাটি সমঝোতা বা আলোচনার কোনো পথ রয়েছে কি না, নির্বাচন কি হবে কি না এই অবস্থার ভিতর দিয়ে?
ধন্যবাদ আপনাকে। আমি আমার মতামত একটু দেই, কিংবা আমরা যেহেতু একটা রাজপথের সংগ্রামের মধ্যে আছি আমাদের দল এবং আমাদের জোট উভয় অবস্থান থেকে, এবং আমাদের সুস্পষ্ট দাবি আছে বিশেষত এই আগামী নির্বাচনকে কেন্দ্র করে যে তফসিলের আগে পার্লামেন্ট ভেঙে দেওয়া এবং নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করা এবং নির্বাচন কমিশন পুনর্গঠন করা। কাজেই আমাদের অবস্থানটা আপনি বুঝতেই পারছেন, কিন্তু যদি আমি একটু যদি চেষ্টা করি যে পুরো পরিস্থিতিতে আসলে রাজনৈতিক দিক থেকে স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী আমরা যেভাবে ভাবি সেখান থেকে আমরা কি মনে করছি, তাতে আমরা বলবো যে ধরুন একটু সত্যিকার অর্থে যদি আমরা একটা নির্বাচন চাই যে নির্বাচনে মোটামুটি সকলের জন্য একটা সমান সুযোগের জায়গা তৈরি হবে এবং সেখানে মানুষ ভোট দিতে পারবেন এবং সেই ভোটের ভিত্তিতে এই ফলাফল হবে, তাহলে বর্তমান সরকারের কাঠামোর মধ্যে সেটা সম্ভব না। এটা মানুষের মধ্যে এই আস্থার ন্যূনতম জায়গা এখন নেই, এখন সেটা সরকারি দলের সমর্থকদের আছে, বাকিদের মধ্যে নেই। তো কাজেই এই নির্বাচন তো একটা দলের ব্যাপার নয়, তাই না? একটা দল পুরো রাষ্ট্রযন্ত্রের উপর কর্তৃত্ব কায়েম করে যদি বলে যে এখন আসো খেলো, সেটা কোনো খেলা হয় না। এখন এই দিক থেকে যদি সত্যিকার নির্বাচন করতে হয় তাহলে আমরা বলছি যে আমাদের একটা নিয়মতান্ত্রিক জায়গায় যেতে হবে। সেটা দুটো গুরুত্বপূর্ণ পদক্ষেপ আছে। একটা পদক্ষেপ হচ্ছে বিদ্যমান স্বৈরতান্ত্রিক সাংবিধানিক ক্ষমতা কাঠামোর বদল, তার জন্য অনেকগুলো সাংবিধানিক সংস্কার করতে হবে। দুই হচ্ছে নির্বাচন পদ্ধতি এবং নির্বাচন ব্যবস্থার সংস্কার করতে হবে, এবং সেইটা সরকার এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সমঝোতার ভিত্তিতে এই পরিবর্তনটা যদি হয় তাহলে বাংলাদেশ একটা গণতান্ত্রিক উত্তরণে গেল মল্লযুদ্ধ অতিক্রম করে, এবং সেক্ষেত্রে কতগুলো অঙ্গীকারের প্রয়োজন পড়বে, জামাত ইসলামের প্রশ্ন, এই ধরনের রাজনৈতিক হত্যাকাণ্ডের প্রশ্ন, তার বিভিন্ন প্রশ্নের জায়গায়। এখন সেটা একটা আইডিয়াল সিচুয়েশন, অর্থাৎ এটা যদি এই জায়গায় যদি পৌঁছানো যায় এবং সেটা আমাদেরকে হয়তো সংঘাত থেকে বেরিয়ে উঠতে পারে, কিন্তু সরকারের দলের যে মনোভাব এবং তাদের বর্তমান এখন পর্যন্ত তাদের যে অবস্থান তাতে সেটার কোনো সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। কাজেই আন্দোলনটা বিরোধী রাজনৈতিক দলগুলোর জন্য সামনে আন্দোলন ছাড়া এখন কোনো উপায় নেই। এখন যার যার অবস্থান থেকে আন্দোলন হচ্ছে, এই আন্দোলনে তাদের যে সব স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী দাবি সবগুলো যে অর্জিত হবে সেটা যেমন কেউ নিশ্চিত করে বলতে পারে না, আবার অর্জিত হবে না, এই সরকার ক্ষমতায় থেকেই যেতে পারবে সেটাও কিন্তু কোনো নিশ্চয়ের ব্যাপার নয়। ফলে আমাদের দিক থেকে যেটা বিষয় হচ্ছে যে জনগণকে সংগঠিত করে আন্দোলনটা সংগঠিত করার চেষ্টা করা, সরকারের উপর চাপ সৃষ্টি করা এবং যতটা সম্ভব দাবি আদায় করা, এবং এই ক্ষেত্রে যদি পূর্ণ দাবি আদায়ের মতো পরিস্থিতি তৈরি হয় সেটাও হতে পারে, যদি নাও হয় তার মানে কি আমরা হাল ছেড়ে দিয়ে বসে থাকবো? না, সরকারের উপরে চাপ সৃষ্টি করতে করতেই সম্ভবত নির্বাচনী প্রক্রিয়ার ভেতর থেকেও প্রতিরোধ তৈরি করে যতটা জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা যায়, এই পুরো পদ্ধতির মধ্যে আন্দোলন এবং সংগ্রাম এবং নির্বাচন অগ্রসর হবে বলে আমি মনে করি। ফলে দুটো অ্যাসপেক্ট আছে, যদি সত্যি সত্যি আওয়ামী লীগ ধরুন রাজনৈতিক ক্ষমতা থেকে এইবারে তারা বিজয় লাভ করতে পারলো না, তাহলে তারা একটা পক্ষ হিসাবে একটা বৃহৎ রাজনৈতিক দল, জনগণের একটা প্রতিনিধি হিসাবে এবং দেশের একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হিসেবে, একটা ঐতিহ্যবাহী দল, 71 সালের মুক্তিযুদ্ধ যাদের সাথে যুক্ত, সেই রাজনৈতিক দলের তো সুরক্ষা এই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে থাকা দরকার। তারা ক্ষমতা থেকে সরে গেলেই যাতে একটা বিরাট হামলা মামলার শিকার না হয়, তারা যেমন বলছে লক্ষ লোক আক্রান্ত হবে সেরকম যাতে কোনো পরিস্থিতি না হয়, তাহলে সেই সুরক্ষা কি রাষ্ট্রের গণতান্ত্রিককরণের প্রক্রিয়ার মধ্যে আছে, নাকি এরকম যে মনস্টার একটা দৈত্যাকার রাষ্ট্র গড়ে তোলা হচ্ছে আইনি ভাবে, সেই রাষ্ট্র গণতান্ত্রিক না করে যদি কোনোদিন আওয়ামী লীগ এখান থেকে ক্ষমতা থেকে বিচ্যুত হয়, ক্ষমতা থেকে চ্যুত হয়ে যায়, তাহলে এই রাষ্ট্রটা, এই মনস্টার, এই দৈত্যকার রাষ্ট্রটা কিন্তু পড়বে অপর পক্ষের হাতে কিংবা যে কোনো পক্ষের হাতেই, যেটা তাদের বিরুদ্ধে পরিচালিত হতে পারে। ফলে সার্বিক দিক থেকে যদি দল এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক চিন্তা থাকে, রাষ্ট্র চিন্তা থাকে, তাহলে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে হাঁটা উচিত, সেই বোধ তাদের মধ্যে তৈরি হওয়া উচিত। যদি তা তৈরি না হয়, উন্মত্ততাই প্রধান জিনিস হয় এবং ক্ষমতা যে কোনো মূল্যে আঁকড়ে রাখা, তাহলে বাকিদের জন্য অস্তিত্বের সমস্যা সৃষ্টি তারা করছেন এবং সেইটা একটা অস্তিত্বের লড়াইয়ে পরিণত হচ্ছে এবং এই লড়াই মল্লযুদ্ধের রূপ নিবে আজ অথবা কাল, কিন্তু সেটা বাংলাদেশের জন্য কোনো ইতিবাচক ব্যাপার নয়। সে কারণে আমরা বারবার দাবি তুলছি এবং আমরা এমনকি আন্দোলনের মধ্যেও বলছি যে আমাদের গণতান্ত্রিক পন্থা আন্দোলন করে ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে
নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার জন্য, নির্বাচন পরিচালনার জন্য একটি নিউট্রাল সরকার তৈরি করা, এইসব দাবি নিয়ে আপনার মানে বিরোধী দল আন্দোলন করছে, কিন্তু সরকার বলছে, আওয়ামী লীগ এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তাদের মিত্রদের পক্ষ থেকেও, যে কোনো রাজনৈতিক সংকট দেশে নেই। আর বিরোধী দল যারা আন্দোলন করছে তারা এই আন্দোলন আসলে কোনো চ্যালেঞ্জ নয় সরকারের জন্য, মানুষ তারা মনে করছে নির্বাচনের সংবাদ মানে সংবিধান অনুযায়ী নির্বাচন আমরা করতে পারবো। তো এই জায়গাতে আপনারা বলছেন যে আন্দোলন করে
96 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচনে, এমনকি ওই যে দ্বিতীয় ওই নির্বাচনে ক্ষমতাসীন হওয়ার পর 1.5 মাস পর্যন্ত যে বিএনপি ক্ষমতায় ছিল, ক্ষমতা হস্তান্তর করে তার আগ পর্যন্ত তারাও বলেছে দেশে কোন রাজনৈতিক সংকট নেই। 2006 আমরা বিএনপিকে দেখেছি রাজনৈতিক সংকট নেই, আওয়ামী লীগও সেই ভাষায় কথা বলছে। এটা সবসময় সরকারে থাকা লোক যারা থাকেন তারা এটা বলতে থাকেন, কারণ তারা নিজেদেরকে বাংলাদেশের জনগণ এবং এটা বাংলাদেশের যে রাজনৈতিক বিভক্তি এটাকে বাড়িয়ে তুলবে। আমরা যে সমস্ত অভ্যন্তরীণ এবং বিশেষভাবে আন্তর্জাতিক চ্যালেঞ্জের মুখোমুখি আমাদেরকে ভীষণ বিপদে ফেলবে, ফেলবে যদি দেশ রাষ্ট্র এবং এই আমাদের সামগ্রিক রাজনৈতিক প্রক্রিয়া এই বিভাজনের মানে একটা অবস্থার মধ্যেই থাকে। কাজে সেদিক থেকে একটা অংশগ্রহণমূলক এবং মানে জনগণ ভোট দিতে পারে এরকম একটি নির্বাচন আয়োজন করা অত্যন্ত জরুরি, এবং সেইটা আয়োজন করার জন্যই আমাদের একটা রূপরেখা যাওয়া দরকার যে আগামী 3টি নির্বাচনকে আমাদের এইভাবে নিরপেক্ষ সরকারের জন্য নিশ্চিত করতে হবে। আমাদেরকে সাংবিধানিক চেঞ্জ গুলোতে যেতে হবে যাতে করে প্রাতিষ্ঠানিক ভাবে এই 10 বছরে একটা জায়গা দাঁড়া হয়ে যায় যেখানে দলীয় সরকারের জন্য সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব। সুতরাং সেই জায়গাগুলো আমাদের দেওয়া দরকার যাতে করে আমরা একটা সামগ্রিক সমাধানে পৌঁছাতে পারি। সেটার ক্ষেত্রে ইনিশিয়েটিভ দেয় যে নিবে তারাই বাংলাদেশের ইতিহাসে, তাদের তারাই বাংলাদেশের ইতিহাসে আমি মনে করি জনগণের দিক থেকে যে একটা একটা তাদের উপরে মানুষ ভরসা করবেন, তাদেরকে তাদেরকে মানুষ শ্রদ্ধার সাথে স্মরণে রাখবেন। আর যারা এই সংকটকে টিকিয়ে রাখতে চাইবেন যে কোনো মূল্যে নিজেদের ক্ষমতা কুক্ষিগত করার জন্য একটা সম্পূর্ণ দখলদারি নির্বাচনকে নির্বাচন বলে চালিয়ে দেবেন, বললেন লেভেল প্লেইং ফিল্ড আছে, বললেন না পারলে ঠেকান, এইসব ভাষার মধ্য দিয়ে যে নির্বাচন সেই নির্বাচন আজকে কি নির্বাচন হচ্ছে, একদল ক্যাম্পেইন করছে আরেক দল বারান্দায় বারান্দায় ঘুরছে মামলার জন্য কখন তাদের গ্রেফতার করবে, কিংবা মানে ন্যূনতম যে সমস্ত দাবি দেওয়া সেগুলো কোনোটাই নেই। নির্বাচন কমিশন দলগুলোর সাথে বসলেন, সেখান থেকে 50টা সুপারিশ বাছাই করা হলো, কোনোটার দিকে না তাকিয়ে যেগুলো সরকারি দল বললো সেগুলোর একটা প্রেসক্রিপশন তৈরি হলো, ইভিএম করা হবে, মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে আপিল, বোঝাই যাচ্ছে বিরোধী দলগুলোর বিশেষ বিশেষ ব্যক্তির জন্য এটা প্রযোজ্য হবে। তারপরে ধরুন ঋণ খেলাপিরা যাতে অংশ নিতে পারে তার জন্য কিছু শর্তের সত্যি মানে শিথিলতা তৈরি, এই পুরো প্রক্রিয়াটা থেকে বোঝা যায় যে নির্বাচন কমিশন আসলে মূলত সরকারের নির্দেশনায় পরিচালিত হচ্ছে। ধরুন আমাদের মতো ছোট দলের জন্য তাদের নিবন্ধন প্রক্রিয়া মানে সেটাকে একটা খরচ হিসেবে সেখানে কাজে লাগাতে হয়। তো পুরো ব্যাপারটার মধ্যে যে যেটা জায়গা চলছে এখানে বৃহৎ দল বলেন ছোট দল বলেন কারোরই কোনো রাজনৈতিক অধিকার নাই, যদি না আপনি মানে আপনি সরকারের সাথে ইয়েতে থাকেন, মানে সরকারের সাথে ঐক্যমত্যে থাকলে তাহলে কোনো অসুবিধা নেই আপনার। এবং আইনও ব্যবহৃত হচ্ছে ভেরি সিলেক্টিভলি, আপনি যদি সরকারের সাথে থাকেন তখন আপনি বিরাট নারী নির্যাতন করে কোনো অসুবিধা নাই, আর আপনি যদি সরকারের বিরোধিতা থাকেন তখন আপনি অপরাধ করে মানে অপরাধ করেছেন কিন্তু সেই অপরাধের জন্য আপনি পাপ করা কোনো মানে যতটুকু আপনার প্রাপ্য শাস্তি তার থেকে অনেক বেশি শাস্তি আপনার জন্য মানে চলে আসবে। তো এই বাস্তবতা আইনের সিলেক্টিভ ব্যবহার এটা যে প্রক্রিয়া চলছে আমরা বলছি যে এটা বিপজ্জনক এদিক থেকে যে ক্ষমতা চিরস্থায়ী নয়, ফলে এগুলোই মানে বুমেরাং হয়ে আসে আমাদের শান্তিপূর্ণ পথে যাওয়া।
আমাদের সঙ্গে একজন শ্রোতা আছেন, আমি একটু তার বক্তব্য শুনে আবার ফিরে আসছি। হ্যালো,
বাংলাদেশ থেকে।
হ্যাঁ লিয়াকত আলী বলুন। আপনি কি
বলতে চান? আমাদের যে জাতীয় নির্বাচন আগামী ডিসেম্বর অথবা পয়লা জানুয়ারির মধ্যে যে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনের আলোকে আজকে আলোচনা এখানে যারা কথা বলতেছেন, আগামী নির্বাচন কোথায় হবে, কি হবে, সুস্থ হবে, এই কথা নিয়ে কোথাও আগাচ্ছেন। আমি বলতে চাচ্ছি বর্তমান যে সরকার যে আগামী নির্বাচন করার জন্য যে পদক্ষেপ নির্বাচন কমিশনকে কমিশন যেভাবে আগাচ্ছে, সেই তারই অধীনে বাংলাদেশ সরকার যেভাবে নির্বাচন চাচ্ছে, সেটা শুধু শুধু বাংলাদেশের জন্য নয়, বহির্বিশ্ব এরকম ঘটনার কারণে এই এই অবস্থা এই সংসদের মধ্যে এই ক্ষমতাসীনের মধ্যে ইলেকশন হয়ে সেখানে ভোট নিরপেক্ষ হইয়া নতুন আরেকটা সরকার আছে। আমাদের আমাদের বাংলাদেশের যে কাহিনী, যে অবস্থান, যে আমাদের বর্তমানে আজকে যে সমালোচনা যারা বলতেছেন, মনে হচ্ছে যে উনি বাংলাদেশকে চিন্তা না করে পৃথিবীর অন্য কোথাও দেশকে চিন্তা করে কথাবার্তা বলতেছেন। উনি বাংলাদেশের প্রেক্ষাপট বুঝতে হবে, তারপরে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বুঝতে হবে, আগামী জাতীয় নির্বাচনও সেভাবে হবে যেভাবে সরকার চাচ্ছে, বাহির বিশ্বে যেভাবে হয়ে থাকে সেই আলোচনা দিয়ে আসবে। যদি সেখানে কোনো অরাজকতার সৃষ্টি করে, উনি বলতেছেন যে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে তার আদালত মাপ, তার খুন খারাপি মাপ, এটা মাপ, সেটা মাপ, এই কথা শুধু সরকারকে দোষারোপ দিয়ে হবে না। আগামী গত যে অবস্থাতে দেশের সরকার ছিল তাদের ইতিহাস যদি তোকাইতে হয়, তাহলে বর্তমান যে সরকার আজকে 10 বছর রানিং করতেছে, এই সরকার 100 গুণ অতীতের সরকার থেকে ন্যায় নিশ্চিত হবে। আগামী যে সুস্থ নির্বাচনের জন্য, গণতান্ত্রিক নির্বাচনের জন্য 100 ভাগ প্রযোজ্য।
আচ্ছা, আপনার আশাবাদের জন্য ধন্যবাদ। আপনি কি কোনো প্রশ্ন করবেন?
বাচ্চারা সুশিক্ষিত হইয়া এটাকে ফলো করে ওয়ার্ল্ড।
ধন্যবাদ লিয়াকত আলী আপনার মন্তব্যের জন্য। ভেবেছিলাম হয়তো আপনি কোনো প্রশ্ন করবেন। আপনি জুনায়েদ সাকির বক্তব্যের ব্যাপারে একটি নিজে মন্তব্য করেছেন। আচ্ছা, আমি এখন প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লার কাছে আসছি। আপনি জানেন যে ইতিমধ্যে আফগানিস্তানে একটি নির্বাচন হয়েছে এবং সেখানে আফগানিস্তানের তরুণ সমাজের বিপুল অংশগ্রহণ ছিল। যদিও নির্বাচনে মানে খুব কঠিন অবস্থার ভিতরে আফগানিস্তানের বর্তমান সিচুয়েশনের কারণে হয়তো সবাই সেখানে ভোট দিতে পারেনি, কিন্তু তারপরেও 50% মতো টার্ন আউট হয়েছে এবং যার ভেতরে তরুণদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। নির্বাচনে প্রার্থী হওয়া থেকে শুরু করে ভোট সর্বত্রই, বাংলাদেশের টোটাল পপুলেশনের ভিতরে এখন 60% তরুণ। বাংলাদেশের 10 কোটি 41 লাখ ভোটারের মধ্যে 60% তরুণ ভোটার, 2.25 কোটি তরুণ নতুনভাবে ভোটার লিস্টে সংযুক্ত হয়েছে। তো এরা, আমরা জানি যে খুব সাম্প্রতিক সময়ে দুটি সফল আন্দোলন করেছে, নিরাপদ সড়ক আন্দোলন এবং কোটা সংস্কার আন্দোলন, এবার এই জাতীয় নির্বাচনে এদের অংশগ্রহণটা কেমন হতে পারে বলে আপনার ধারণা, ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ?
কোনো মানুষেরই এক ধরনের ভিন্ন লেভেলের এনথুসিয়াজম কাজ করে আমরা দেখেছি সবসময়, নতুন নয়। আর দ্বিতীয়ত, টকবগের তারুণ্যের যে ব্যাপারটি সেটি বিদ্যমান থাকায় তারা স্বপ্নচারী হয় এবং সেই সঙ্গে ভিন্ন রকমের বাস্তববাদিতাও তাদের মধ্যে কাজ করে। ফলে আমরা যেভাবে দেখতে অভ্যস্ত সমাজকে, বা যতটা নিজেদের হার্ডেন করে ফেলি অথবা একটা আইডিয়ালিজমের জায়গায় থাকি, তার তুলনায় ভিন্ন রকমের একটা ওয়ার্ল্ড ভিউ নিয়ে কিন্তু তারা পুরো বিষয়টাকে দেখবার চেষ্টা করেন। ফলে এখানে কোনো ব্যতিক্রম হবে বলে আমার মনে হয় না। তারা বিপুল ভাবে তাদের যে সংখ্যাগরিষ্ঠ অংশটি, তারা পরিস্থিতি বিবেচনা করে হয় ব্যাপকভাবে অংশগ্রহণ করবেন অথবা বিরত থাকবেন, মাঝামাঝি কোনো অবস্থানে থাকবেন বলে আমার মনে হয় না।
আচ্ছা, আপনি ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ জাতীয় ঐক্য ফ্রন্টের ব্যাপারে বললেন যে এটা শুরু থেকে অনেকের সুর এই ঐক্য ফ্রন্টের মধ্যে মনে হয়েছে এবং শেষ পর্যন্ত কি হবে বলা মুশকিল। আমি জুনায়েদ সাকির কাছে আসছি। ঐক্য ফ্রন্টের ঐক্য কি শেষ পর্যন্ত ধরে রেখে এই তাদের দাবি দেওয়া আদায়, বিশেষ করে রাজনৈতিক পরিবেশ, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এবং একটি অংশগ্রহণমূলক নির্বাচন সংগঠিত করার ক্ষেত্রে তারা তাদের দাবি ঠিকমতো করতে পারবে কিনা ঐক্য ধরে রেখে?
দেখুন, আমরা আমাদের দল জনসংহতি আন্দোলন এবং আমাদের আমরা যে জোটে কাজ করছি বাম গণতান্ত্রিক জোট, তারাও একটা
বাম গণতান্ত্রিক জোটেরও কয়েকটি দাবি ছিল,
সরকারের নির্বাচনের দাবি করে আন্দোলন করছি। এখন ঐক্যফ্রন্টও সম্প্রতি গঠিত হয়েছে এবং তারা আন্দোলন করছে এবং আরো অন্যান্য রাজনৈতিক দল থেকে প্রায় একই রকম দাবি তোলা হচ্ছে। এখন এই দলগুলোর মধ্যে ঐক্য ঐক্যের যে প্রক্রিয়া সেটা বিভিন্ন ভাবে কাজ করবে, সবাই যে একই প্ল্যাটফর্মে চলে আসবেন তা নয়, কিন্তু তাদের কতগুলো কমন দাবি আছে এবং এই দাবির ভিত্তিতে আন্দোলনটা চলবে। কেননা আন্দোলনটা বাংলাদেশের জনগণের অধিকারের যেমন যেমন তেমনি দলগুলোরও প্রয়োজনে, কেননা প্রত্যেক দল আর জনগণ তো আসলে বিচ্ছিন্ন থাকে না। কাজেই সেদিক থেকে ধরেন সংগ্রামটা চলছে, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের জন্য ভোটাধিকার, তাই যদি ঠিকমতো সুষ্ঠু নির্বাচন না হয়, অংশগ্রহণমূলক না হয়, তখন এমনকি সরকারি দলের লোকেরাও ভোট দিতে পারে না, যেমন আমরা 2014 সালে দেখেছি। কাজে এই সংগ্রামটা সকলের দিক থেকে সংগ্রাম এবং আমার মনে হয় যে প্রত্যেকের এই বৃহত্তর স্বার্থের কারণে এবং লক্ষ্যের কারণে এই সংগ্রামটা সমাজের ভেতর থেকে উঠে এসে এটা পরিচালিত হচ্ছে, এটা এটা চাপ সৃষ্টি করছে। ফলে চোখে দেখা ঐক্যগুলো যদি কোথায় থাকছে না থাকছে, সেটা যদি তার নানা রকম পুনর্বিন্যাস ঘটে, সেটাও কোনো আমি মনে করি গুরুত্বপূর্ণ ঘটনা নয়। গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে যে এই দাবিটার বিরুদ্ধে লড়াইটা চলবে এবং এইটা বাংলাদেশের মানুষের মানে ভেতরকার দাবি, একেবারে ভেতর থেকে এটা উঠে আসছে এই দাবি।
মাইনুদ্দিন নাসির কিছু যোগ করবেন এই প্রশ্নে?
না, ঠিক আছে, বাংলাদেশের মধ্যে যেটা আমি আগেই বলেছি যে যেই পরিস্থিতি, এই পরিস্থিতিতে কোনো কিছু প্রেডিকশন করা ইয়ে না। আমি আমি এখনো নিশ্চিত না যে নির্বাচন সুষ্ঠুভাবে বা নির্বাচন আদৌ হবে কিনা, এটা এখনো নিশ্চিত না। কলিমুল্লাহ সাহেব বারবার যে বলছেন যে এটা একটা স্কেজুয়েল ঘোষণা করা হোক, স্কেজুয়েল ঘোষণা করা হোক, কিন্তু স্কেজুয়েল যে নির্বাচনী তফসিল ঘোষণা করার কথা বলছেন, নির্বাচনী তফসিল যে যদি ঘোষণা করা হয় এবং এটার আগে যদি কোনো আলোচনাই যদি না হয়, তাহলে এই এই তফসিল একতরফা তফসিল ঘোষণা করে সুষ্ঠু নির্বাচন বা লেভেল প্লেইং ফিল্ড করা কি সম্ভবপর? আমি মনে করি না। এবং এই এই যে আগে আরেকজন আলোচক যে বলেছে যে এই নির্বাচন, হ্যালো, আরেকজন যে বলেছেন এই নির্বাচন
জোনায়েদ সাকি গণসংহতি আন্দোলনের,
জি, এই নির্বাচন যে আপনার এই নির্বাচনের অনুকূল পরিবেশ যে সৃষ্টি করার কথা যে বলা হচ্ছে, সেই নির্বাচনের অনুকূল পরিবেশ আপনার মানে এটা সরকারেরই দায়িত্ব মূলত এটা তৈরি করা, এখন সরকার সেই নিয়ে কি ভাবছেন সেটা আমাদের কাছে পরিষ্কার নয়।
জি, আর মাত্র 2 মিনিট সময় আছে, আমি জোনায়েদ সাকিকে 1 মিনিটের মতো বলতে বলবো যে জোটগুলো এবং মানে পরিবেশ সৃষ্টির জন্য যে আন্দোলন এখন হচ্ছে, এটা যদি শেষ পর্যন্ত সমঝোতা বা আলোচনা সফল না হয় তাহলে কি হবে?
সব কথা তো আগেই বলা যাচ্ছে না নিশ্চয়ই, কেননা ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে অনেক কিছু নির্ধারিত হবে, কিন্তু যেটা এই মুহূর্তে বলা যায় যে আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে ভোটাধিকারের দাবিটা মানুষের একেবারে ভেতর থেকে উঠে আসা দাবি। প্রত্যেকটা মানুষ ভোট দিতে চাইছে না, নিজের অধিকারটা রক্ষা করতে চাইছে, কারণ মানুষ ভাবছেন তারা ক্ষমতাহীন হয়ে পড়েছে এবং তাদের সামনে একটা দৈত্যকায় রাষ্ট্র আরো ক্রমাগত দৈত্যকায় হয়ে উঠছে। এই যে অবস্থাটা, এই অবস্থায় মানুষ তার ভোটাধিকার ফিরত করতে চাইছেন, এইটা হচ্ছে সমাজের ভেতর থেকে তৈরি হওয়া একটা আকাঙ্ক্ষা, একটা দাবি, এই দাবিতে আন্দোলন করে উঠবেই। ফলে বর্তমান সময়ে যারা রাজনৈতিক দল তারা যদি এটাকে ধারণ করতে না পারে, তার নিজের মতো করে নতুন শক্তি গড়ে তুলবে। কিন্তু যেটা জরুরি বিষয় সেটা হচ্ছে বর্তমান শক্তিগুলো নিশ্চিত ভাবেই আন্দোলনটা করছে বলে আমরা বিশ্বাস করি, অন্তত ভোটাধিকার জায়গা থেকে, জাতীয় অবস্থান থেকে। কেউ হয়তো আগামী নির্বাচনেই ব্যস্ত, আমরা ভাবছি যে সামগ্রিক গণতান্ত্রিক ব্যবস্থা দরকার, সেদিক থেকে আমরা এই লড়াইটা চালিয়ে যাবো। এবং আমি মনে করি যে নির্বাচনের প্রক্রিয়ার ভেতর থেকেই মানে প্রত্যেকটা জায়গায় লড়াই করেই এই 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 প্রতিরোধটা গড়ে তুলতে হবে।
জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ। কিছু যোগ করবেন? আমাদের আর 30 সেকেন্ডের মতো সময় আছে।
আমি যেটি বলতে চাই সেটি হচ্ছে এই যে আপনার পরিস্থিতি পরিবেশ আসলে টুইস্ট এন্ড টার্নের যে ব্যাপারটা সেটা লক্ষ্য করতে হবে আমাদের গভীর মনোযোগের সঙ্গে, এবং খুব একটা ফ্লুইড অবস্থার মধ্যে কিন্তু আমরা আছি, সুতরাং এখনই শেষ কথা বলার সময় আসে।
আমরা অপেক্ষা করছি পরিবেশ সৃষ্টি হোক এবং সুষ্ঠু একটি নির্বাচন হোক। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য। শ্রোতা বন্ধুরা, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এবার শুনবেন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সরকার কবিরউদ্দিন।
তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়িব এরদোয়ান আজ বুধবার প্রত্যয় ব্যক্ত করে বলেছেন যে সৌদি সাংবাদিক জামাল খাশোগজির হত্যার জন্য যারাই দায়ী বিচারের হাত থেকে রেহাই তারা পাবে না। আঙ্কারায় কথা প্রসঙ্গে এরদোয়ান বলেন, তুরস্ক এ খুনের ঘটনা ধামা চাপা দিতে দেবে না এবং যা কিছুরই সন্ধান মিলবে সাক্ষ্যরূপে আলামত হিসেবে তার প্রচারে স্বচ্ছতা অনুসরণ করা হবে। পরে মঙ্গলবারই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন যে কিছু সংখ্যক হলেও সৌদি কয়েকজন সরকারি কর্মচারী শনাক্ত হয়েছেন এবং যুক্তরাষ্ট্র তাদের ভিসা খারিজ করে দিচ্ছে। জনৈক সাংবাদিকের এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা হয়েছে, তিনি বলেছেন বেশ জোরালোভাবেই যে এতে কোনোই সংশ্লিষ্টতা তাঁর ছিল না, নিম্নস্তরে সংঘটিত বিষয় এটি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসের পদস্থ এক কর্তা ব্যক্তি তাঁর সঙ্গে দেখা করতে গেলে তাঁর সঙ্গে দেখা করেন এবং কথা বলেন তাঁর সঙ্গে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে চুক্তি লঙ্ঘিত হয়েছে অভিযোগের ভিত্তিতে ঐতিহাসিক পারমাণবিক চুক্তি ছেড়ে বেরিয়ে আসার অভিপ্রায় পুনর্ব্যক্ত করেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শক জন বল্টন কথা বলেছেন রুশ নেতার সঙ্গে। তার আগে ক্রেমলিন কর্মকর্তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে তাঁর দুদিন ধরে মাঝারি পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র চুক্তি হতে যুক্তরাষ্ট্রের হঠে যাওয়া নিয়ে। এই পর্যায়ে চুক্তি হতে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিকভাবে বের হয়ে আসা বাকি রয়েছে এখনও, তবে এটা যে অত্যাসন্নই বল্টনের কথাবার্তায় সেটা প্রতীয়মান হয়েছে ইতিমধ্যেই। অ্যাপলের সিইও টিম কুক আজ বুধবার যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় সরকারের আওতাধীন ব্যক্তিগত ডিজিটাল তথ্য সংরক্ষণ আইন প্রবর্তনের আহ্বান জানিয়েছেন। বলেছেন কোম্পানিগুলো ব্যক্তিগত তথ্যাদি ব্যবহার করছে নিজেদের ফায়দা লোটার জন্যে। কুক ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ ডেটা প্রোটেকশন অ্যান্ড প্রাইভেসি কমিশনার্স শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে একথা বলেছেন ব্রাসেলসে। এই ব্যক্তিগত ডিজিটাল তথ্য সংরক্ষণ এখন একটা বিরাট বৈশ্বিক রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ইউরোপ ও যুক্তরাষ্ট্রে ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিবিশেষের বিপুল সংখ্যক তথ্য নিয়ে লেনদেন ফায়দা লোটায় এই পরিস্থিতি দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস সূত্রে বলা হচ্ছে যে সন্দেহজনক দুটি প্যাকেটের হদিশ মিলেছে, যার একটিতে প্রাপক হিসেবে ঠিকানা ছিল সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের, অপরটিতে প্রাপকের জায়গায় নাম ছিল যার, তিনি হলেন পূর্বতন প্রেসিডেন্ট বারাক ওবামা। সিক্রেট সার্ভিসের দেয়া বিবৃতিতে বলা হয়েছে হিলারি ক্লিনটনের নামে পাঠানো প্যাকেটটি পাওয়া যায় মঙ্গলবার রাতে। এর আগে সংবাদ মাধ্যমের খবরাখবরে বলা হয় ক্লিনটনের নিউ ইয়র্ক শহরতলির ঠিকানায় পাঠানো প্যাকেটে বিস্ফোরক বলে সন্দেহ হয়, এমনি কিছু আলামত মিলেছে। সিক্রেট সার্ভিস বলছে দ্বিতীয় যে প্যাকেটটির সন্ধান পাওয়া গিয়েছে সেটি পাঠানো হয়েছিল সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ওয়াশিংটনের বাড়ির ঠিকানায়। সামুদ্রিক ঘূর্ণি উইলা ভূমিভাগে আছড়িয়েছে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরবর্তী ভূমিভাগে। জাতীয় হারিকেন সেন্টার থেকে বলা হচ্ছে উইলা ভূমিভাগে আঘাত হেনেছে যেখানটায়, সেটি হল ইসলা দেল বস্ক নামের একটি জনপদ, উত্তর পশ্চিমাঞ্চলীয় সিনালোয়া প্রদেশের জনপ্রিয় সৈকত শহর মাজাতলানের প্রায় 80 কিলোমিটার দক্ষিণ প্রান্তে যার অবস্থান। আঘাত হানার সময় ঝড়ের বুকের কুণ্ডলিতে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় 80 কিলোমিটার।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান। ফেসবুকে যারা ছিলেন এবং বেতার তরঙ্গে যারা ছিলেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন নাশওয়ান কালী এবং ফেসবুক লাইভে সহায়তা করেছেন সাফিউল আলম মাসুদ। আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার এবং দেখবার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জনা ফিরোজ এবং আমার সঙ্গে থাকা সরকার কবিরউদ্দিন, আমরা দুজনই আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.